বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেতিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে। কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, আজ শনিবার 26 মার্চ, 12 চৈত্র এবং ফার্সি 6 শাহরিবার রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক আগ্রাসনের 7ম বার্ষিকী এবং ভারতে দি কাশ্মীর ফাইলস সিনেমাকে কেন্দ্র করে কংগ্রেস নেতার মন্তব্য নিয়ে আলাদা দুটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ধারাবাহিক আলোচনা ইরান ভ্রমণ। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক সাপ্তাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইয়েমেনে যা কিছু ঘটে তার দায় তেহরানের উপর চাপিয়ে দেয়া অন্যায়, ইরানি পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের মন্তব্য। সৌদি আরবের আরামকো তেল ডিপোতে ইয়েমেনি সেনাদের ক্ষেপণাস্ত্র হামলা, আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম। বাংলাদেশের 52তম স্বাধীনতা দিবস উদযাপিত, বিএনপি বলছে দেশকে নরকে পরিণত করেছে আওয়ামী লীগ সরকার। এবং ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রথম ধাপ শেষ, দোনবাসের মুক্তির বিষয়টি এখন গুরুত্ব পাবে রুশ বাহিনীর কাছে। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন তার দেশ সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে দেশটির সঙ্গে 5ম দফা আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে। লেবানন সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার লেবাননের আল মায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তার দেশের এ প্রস্তুতির কথা ঘোষণা করেন। তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক ভালো নয়, কিন্তু এই পরিস্থিতির জন্য ইরান দায়ী নয়। আবদুল্লাহিয়ান বলেন, সম্পর্ক স্বাভাবিক করতে রিয়াদের সঙ্গে আলোচনায় বসতে তেহরান প্রস্তুত রয়েছে। তিনি বলেন, তেহরান রিয়াদ সম্পর্কের ক্ষেত্রে কঠিন কিছু চ্যালেঞ্জ থাকলেও তেহরান আলোচনার দরজা সবসময় খোলা রাখতে চায়। ইরানের সঙ্গে সম্পর্ক সৌদি আরবে ছিন্ন করেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান। তিনি বলেন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত সহ সবগুলো আরব দেশের সঙ্গে ইরানের সম্পর্ক রয়েছে, কিন্তু সৌদি আরব প্রথম দেশ যে কিনা ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। তিনি বলেন, সৌদি আরবের নীতি সম্পর্কে আমাদের কিছু আপত্তি থাকলেও তাদের সঙ্গে আমরা সম্পর্ক ছিন্ন করিনি। আবদুল্লাহিয়ান বলেন, একদিনে 81 ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা সহ সৌদি আরবের কিছু রীতিবিরুদ্ধ কাজ দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে।
পারস্য উপসাগরে সৌদি আরব ও কুয়েত যৌথভাবে আরাস গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনের জন্য যে চুক্তি করেছে তাকে অবৈধ বলে ঘোষণা করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। তেহরান বলেছে পারস্য উপসাগরের আরাস গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনের অধিকার তারও আছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদে আজ এক বিবৃতিতে বলেছেন, আরাস গ্যাস ক্ষেত্রটি ইরান, কুয়েত ও সৌদি আরবের পানির সীমায় পড়েছে। তার একটি অংশ ইরান এবং কুয়েতের পানির সীমায় অবস্থিত, যার সীমানা এখনও চূড়ান্তভাবে চিহ্নিত করা হয়নি। আন্তর্জাতিক নিয়মকরণ অনুযায়ী এই গ্যাস ক্ষেত্র থেকে কোনোভাবে গ্যাস তোলার চেষ্টা করা হলে তা এই তিন দেশের মধ্যে সমন্বয়ের মাধ্যমে করা উচিত। সে কারণে সম্প্রতি সৌদি আরব এবং কুয়েত আরাস গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনের জন্য যে চুক্তি করেছে তা আন্তর্জাতিক আইন কানুনের সাথে সাংঘর্ষিক এবং অবৈধ। দুদেশের এই চুক্তির কোনো আইনগত মর্যাদা নেই এবং ইরান এ চুক্তিকে স্বীকার করে না। গত সোমবার কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন এক বিবৃতিতে এ ঘোষণা করে, দেশের জ্বালানি মন্ত্রী সৌদি জ্বালানি মন্ত্রীর সঙ্গে আরাস গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনের বিষয়ে একটি চুক্তি সই করেছেন। সৌদি আরবের আরামকো তেল ডিপোতে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে গেছে। লন্ডনে ব্রেন্ট লাইট ক্রুড অয়েল প্রতি ব্যারেলের দাম $1.62 বেড়ে $120.65 বিক্রি হচ্ছে। দ্য ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটেও $1.56 দাম বেড়ে নিউ ইয়র্কের বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল $114.90 বিক্রি হচ্ছে। আরামকো তেল ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলার পর তেলের বাজার আরও বেশি অস্থিতিশীল হয়ে উঠেছে, যা রাশিয়া ইউক্রেন সংঘাতের কারণে আগেই অস্থিতিশীল ছিল। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, তার দেশের সানারা সৌদি আরবের ভেতরে গুরুত্বপূর্ণ স্পর্শকাতর অবস্থানে হামলা চালিয়েছে, যাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়। তিনি জানান, সৌদি আরবের রাজধানী রিয়াদ, কৌশলগত জিজান ও নাজরান এলাকা এবং জেদ্দা বন্দরনগরীর তেল ডিপোতে হামলা চালানো হয়। ইয়েমেনের কয়েকটি প্রদেশের আবাসিক এলাকায় সৌদি আরব আবার বিমান হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। গতরাতে সৌদি আরবের আরামকো তেল স্থাপনা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর আবারও সৌদি জোট ইয়েমেনের বেসামরিক জনগণের উপর বিমান হামলা চালাল। আল মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, রাজধানী ইয়েমেনের 8 কিলোমিটার দক্ষিণে অবস্থিত হাদাদা জনবসতিতে সৌদি জঙ্গি বিমান আজ সকালে 2 দফা বোমাবর্ষণ করে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে, ওই হামলায় 8 জন বেসামরিক নাগরিক নিহত এবং 4 জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে সূত্রগুলো জানায়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের 52তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছে আর এখন অর্থনৈতিক মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশরাফুর রহমানের ডেস্ক রিপোর্ট।
71 শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের 52তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে আজ সকাল 5:50 দিকে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনেক রক্তপাত ও অশ্রুপথের উপর হাজার বছর লড়াই করে বঙ্গবন্ধুর নেতৃত্বে রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছে। আর এখন যে সংগ্রাম তা হল অর্থনৈতিক মুক্তির সংগ্রাম। এই মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, 1971 সালের 25 মার্চ দিনগত রাতে 26 মার্চের প্রথম প্রহরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তাঁর নেতৃত্বে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাঙালিরা তাদের 5000 বছরের ইতিহাসে প্রথম জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। স্বাধীনতার 50 বছর পরে জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমরা সমস্ত সূচকে পাকিস্তানকে পেছনে ফেলেছি, অনেক সূচকে ভারতকেও পেছনে ফেলেছি। কিন্তু দুঃখের বিষয়, এদেশে এখনও স্বাধীনতা বিরোধী অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি ও তার মিত্ররা। আজকের দিনে আমাদের শপথ হচ্ছে স্বাধীনতা বিরোধী সমস্ত অপশক্তিকে নির্মূল করে বাংলাদেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যাওয়া।
আমাদের ডেস্ক রিপোর্টে শুনলেন। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশকে নরকে পরিণত করেছে আওয়ামী লীগ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ সকালে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, বহু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছিলাম 50 বছর আগে, কিন্তু দুর্ভাগ্য আমাদের আজকে 50 বছর পর এই দিনে আপনাদের সামনে দাঁড়িয়ে আমাকে একথা খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, যে স্বপ্ন, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম, সেই স্বপ্ন, সেই আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ করে দিয়েছে আজকের এই বেআইনিভাবে ক্ষমতা দখল করে থাকা আওয়ামী লীগের সরকার। ভারতের পশ্চিমবঙ্গের রামপুরহাটে সহিংস ঘটনায় সিবিআই তদন্ত প্রসঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের সম্পাদক কুণাল ঘোষ কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন, বেছে বেছে পশ্চিমবঙ্গে সিবিআই তদন্ত হয়। কলকাতা থেকে এ সম্পর্কে আরও জানাচ্ছেন আমাদের প্রতিনিধি।
ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের সম্পাদক ও দলীয় মুখপাত্র কুণাল ঘোষ রামপুরহাটের সহিংস ঘটনায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই তদন্ত প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বেছে বেছে পশ্চিমবঙ্গে সিবিআই হয় বলে মন্তব্য করেছেন। তিনি আজ শনিবার এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত মন্তব্য করেন। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ ও আসামের বিভিন্ন সহিংস ও অপরাধমূলক ঘটনার সিবিআই তদন্ত হয় না বলে মন্তব্য করেছেন কুণাল ঘোষ। এ প্রসঙ্গে কুণাল ঘোষ আজ বলেন,
সেখানে তো কই সিবিআই হয় না, সিবিআই বেছে বেছে পশ্চিমবঙ্গে, যেহেতু বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন বিজেপিকে, বিজেপির দম নেই, মুরব নেই, মানুষের কাছে দাঁড়িয়ে জিততে পারে না, কেন্দ্রের নির্বাচন কমিশন কেন্দ্র বাহিনী এনে জিততে পারে না, সেই জন্য কিছু মৃতদেহ চাই, আর তাই নিয়ে এক সূত্রে বাঁধা বৃহত্তর ষড়যন্ত্রের এক একটা পাতা।
তিনি বলেন, এটা চিত্রনাট্যের এক একটা অধ্যায়, যেটা নিয়ে সরকারকে ব্যতিব্যস্ত করার একটা চেষ্টা। তিনি বলেন, আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, তদন্তকারীরা গিয়েছেন, এটাই স্বাভাবিক, রাজ্য প্রশাসন সব রকম সাহায্য করছে, কিন্তু সিঙ্গুরের তাপসী মালিক নেতায়ের মতো ঘটনায় মানুষ বিচার পায়নি। যদি দেখে বিজেপিকে আড়াল করার চেষ্টা হচ্ছে, তৃণমূলকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেয় করার চেষ্টা হচ্ছে, তাহলে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করব বলেও মন্তব্য করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম সান্ধ্য বিশ্ব সংবাদে। রাশিয়া ইউক্রেনে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছে জানিয়ে বিশেষ সামরিক অভিযানের প্রথম ধাপ শেষ করার ঘোষণা দিয়েছে। মস্কো জানিয়েছে, এখন তারা দোনবাস অঞ্চলের মুক্তির বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দিতে যাচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একে বিবৃতিতে জানিয়েছে, লুহানস্ক অঞ্চলের শতকরা 93% এবং দোনেস্কের শতকরা 54% রাশিয়ার সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। রাশিয়ার জেনারেল স্টাফের মেইন অপারেশনাল ডিরেক্টর সের্গেই রুদস্কই বলেছেন, প্রথম ধাপের অভিযানের মূল লক্ষ্যগুলো অর্জিত হয়েছে। তিনি বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর যুদ্ধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে, যার কারণে দোনবাসের মুক্তির বিষয়টি এখন আমরা বিশেষভাবে গুরুত্ব দিতে পারি, যেটি আমাদের মূল লক্ষ্য। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানের ফ্রিকোয়েন্সি পরিবর্তন সংক্রান্ত একটি ঘোষণা। আগামীকাল 27 মার্চ রোববার থেকে রেডিও তেহরানের ফ্রিকোয়েন্সি পরিবর্তন হতে যাচ্ছে। পরিবর্তিত ফ্রিকোয়েন্সি অনুযায়ী বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্জে, সৌদি আরবে শোনা যাবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্জে, আর নৈশ অধিবেশন প্রচারিত হবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,750 কিলোহার্জে। ঘোষণাটি শুনলেন, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসন 7 বছর পূর্ণ হওয়ার প্রাক্কালে গতকাল সৌদি আরবের রিয়াদ ও জেদ্দায় ব্যাপক হামলা চালিয়েছে ইয়েমেনের প্রতিরোধ বাহিনী। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমে ছিল আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
আজ 26 মার্চ ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসন 7 বছর পূর্ণ হয়ে 8ম বছরে পা রাখল। এই বিশেষ বার্ষিকীর প্রাক্কালে গতকাল ইয়েমেনের প্রতিরোধ বাহিনী সৌদি আরবের রিয়াদ ও জেদ্দায় ব্যাপক হামলা চালিয়েছে। ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের হামলায় জেদ্দা বন্দরে আরামকোর তেল স্থাপনায় ব্যাপক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সৌদি নেতৃত্বাধীন জোট 2015 সালের 26 মার্চ পদচ্যুত পলাতক ইয়েমেনি প্রেসিডেন্ট মানসুর হাদিকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনার অজুহাতে দেশটির রাজধানী সানাতে হামলা শুরু করে। কিন্তু আগ্রাসন 8 বছরে পা দেওয়ার পরও সৌদি সরকার মানসুর হাদিকে সানার ক্ষমতায় ফিরিয়ে আনতে পারেনি, বরং সেখানে জাতীয় মুক্তি মোর্চার সরকার ব্যাপক জনপ্রিয়তা নিয়ে অত্যন্ত সংহত অবস্থায় রয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে যা করতে পেরেছে তা হল মধ্যযুগীয় বর্বর শাসকদের মতো ব্যাপক হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ সাধন। নির্বিচার সৌদি বোমাবর্ষণে সরাসরি নিহত হয়েছে অন্তত 17,000 বেসামরিক ইয়েমেনি, এবং দেশটির অবকাঠামোর 85%-এরও বেশি ধ্বংস হয়ে গেছে অথবা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সাম্রাজ্যবাদী শক্তিগুলোর বাধার কারণে এখনও এই যুদ্ধ বন্ধের কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। পশ্চিমা শক্তিগুলো সৌদি সরকারের কাছে $1,000,000,000 মূল্যের মারণাস্ত্র ও এমনকি অনেক ক্ষেত্রে নিষিদ্ধ অস্ত্র পাঠানো অব্যাহত রেখেছে। কেবল ব্রিটেনই গত কয়েক মাসে রিয়াদের কাছে $1,800,000,000,000 মূল্যের অস্ত্র বিক্রি করেছে। ইয়েমেনের বেশিরভাগ অংশের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে বা প্রতিষ্ঠার পথে রয়েছে জাতীয় মুক্তি মোর্চার সরকার। জাতীয় মুক্তি মোর্চার সরকার সৌদি আরব ও আমিরাতের উপর মাঝে মধ্যেই ভয়ানক হামলা চালিয়ে তার ব্যাপক প্রতিরোধ ক্ষমতা প্রদর্শনে সক্ষম হয়েছে। সৌদি জোটের অবরোধ ভাঙতে ব্যাপক ধৈর্য ও আত্মবিশ্বাসের অধিকারী ইয়েমেনিরা আগামী দিনগুলোতে এ ধরনের হামলা আরও চালাবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাত এবার ভারত প্রসঙ্গ। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর ইস্যুতে নির্মিত দ্য কাশ্মীর ফাইলস সিনেমা নিয়ে কংগ্রেসের সিনিয়র নেতা সুশীল কুমার শিন্ডে বলেছেন, গুজরাট ফাইলসের বিষয়েও আলোচনা ও প্রচার করা হোক। এ বিষয়ে পর্যবেক্ষক প্রতিক্রিয়া সহ এখন রয়েছে কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী সুশীল কুমার শিন্ডে বিতর্কিত দ্য কাশ্মীর ফাইলস সিনেমা সম্পর্কে বলেছেন, গুজরাট দাঙ্গা নিয়ে একজন সাংবাদিকের লেখা একটি বইকে দ্য কাশ্মীর ফাইলসের মতো প্রচার করা উচিত। আজ শনিবার এনডিটিভি হিন্দি ওয়েবসাইটে প্রকাশ দ্য কাশ্মীর ফাইলস ইস্যুতে প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টি বা বিজেপির অন্যান্য নেতাদের নিশানা করেন শিন্ডে। তিনি বলেন, বিবেক অগ্নিহোত্রী লেখা ও পরিচালিত ছবিটি দেখেননি। শিন্ডে বলেন, আমি ফিল্মটি দেখিনি কিন্তু অনেকে এটা নিয়ে কথা বলেছেন। তবে কাশ্মীর ফাইলসের আগে সাংবাদিক রানা আয়ুবের গুজরাট ফাইলস অ্যানাটমি অব কভার আপ বইটিও রয়েছে। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী সুশীল কুমার শিন্ডে সোলাপুরে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী এবং অন্যরা কাশ্মীর ফাইলসের প্রচার করছেন, তাদের দ্য গুজরাট ফাইলসের সম্পর্কেও কথা বলা উচিত। তিনি বলেন, যে কোনো ঘটনাক্রমকে বিকৃত করা ভুল, এভাবে জনগণের আবেগকে উস্কে দেওয়ার চেষ্টা বিজেপির পুরনো কৌশল বলেও মন্তব্য করেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী সুশীল কুমার শিন্ডে। দ্য কাশ্মীর ফাইলস ইস্যুতে আজ শনিবার ভারতের পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউজিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শামিমা খাতুন রেডিও তেহরানকে বলেন, দ্য কাশ্মীর ফাইলস সিনেমা নিয়ে অনেক আলোচনা চলছে। সাধারণ জনগণ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রীও মন্তব্য করেছেন। আমার মনে হয় সিনেমাটিতে একতরফাভাবে কিছু বিষয় দেখানো হয়েছে। শামিমা খাতুন দ্য কাশ্মীর ফাইলসকে বিভিন্ন রাজ্যে করমুক্ত করার সমালোচনা করে বলেছেন,
এই মুভিটাকে কিছু কিছু রাজ্যে করমুক্ত করা হয়েছে, যে এটার জন্য কোনো কর নেওয়া হবে না। আমার একটাই প্রশ্ন সেই সরকারকে, যদি আপনার করমুক্ত করতে হয় তাহলে আপনি মুভিকে কেন করছেন? কিন্তু আমাদের দেশে ম্যাক্সিমামই তো আমাদের হচ্ছে গরিব লোক, তাদের জন্য কিছু একটা ভালো করুন না। যদি আপনার করমুক্ত করতে হয় তাহলে তাদের জীবনযাপনের জন্য যেগুলো আমাদের সেইগুলো তো করমুক্ত করুন। আপনারা মুভির মধ্যে অনেক কিছু প্রচার করতে চাইছেন, অনেক প্রপাগান্ডা
বলছিলেন শামিমা খাতুন। তিনি বলেন, শিকারা মুভি দেখলে বোঝা যাবে সেখানে হিন্দু মুসলিমরা কত ভালোবাসার সঙ্গে জীবন যাপন করে। তারা ভাই ভাই হয়ে, একে অপরের বন্ধু হয়ে, একে অপরের পরিবার হয়ে বাস করছে, এটা আমাদের বৈশিষ্ট্য। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
এখন রয়েছে ইরান ভ্রমণ।
ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ সাপ্তাহিক আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আমরা ইরানের উত্তরাঞ্চলীয় গোলেস্থান প্রদেশে ঘুরে বেড়াচ্ছি। গত আসরে আমরা গিয়েছিলাম বন্দর নগরী তুর্কামানের দিকে। তুর্কামান বন্দরের বিনোদনমূলক জেটি এবং এখানকার উপকূল সংলগ্ন বাজার সমগ্র গোলেস্থান প্রদেশের অন্যতম আকর্ষণ হিসেবে স্বীকৃত। খুব কম পর্যটকেই পাওয়া যাবে যে কিনা এই প্রদেশে বেড়াতে গিয়ে প্রশান্ত সুন্দর এই তুর্কামান বন্দরে যাননি কিংবা এখানকার উপকূলীয় বাজারে কেনাকাটা করেননি।
বেশ জাঁকজমকপূর্ণ এই বাজারটিতে রয়েছে অসংখ্য স্টল, তুর্কামানের বিচিত্র হস্তশিল্প সামগ্রীতে পরিপূর্ণ স্টলগুলো। পর্যটকদের কাছে এই সব শিল্প সামগ্রী খুবই প্রিয়। অবশ্য সোমবারের হাটও এখানকার গুরুত্বপূর্ণ ও বিখ্যাত আরেকটি বাজার। এই বাজারটিকেও তুর্কামান বন্দর শহরের অন্যতম পর্যটক আকর্ষণীয় স্পট বলে মনে করা হয়। শহরের প্রবেশ মুখে জমে এই বাজার। নারী পুরুষ নির্বিশেষে তুর্কামানের শ্রমজীবী মানুষেরা তাদের পরিশ্রমের ফসল, বিভিন্ন শিল্পকর্ম এই বাজারে নিয়ে আসে বিক্রি ও প্রদর্শনীর উদ্দেশ্যে। খুবই সাশ্রয়ী মূল্যে তারা তাদের পণ্যগুলো রসিক ক্রেতাদের হাতে তুলে দিয়ে আত্মতৃপ্তি লাভ করে। যাই হোক, তুর্কামান বন্দর বাজার নিয়ে আমরা আরও কথা বলার চেষ্টা করব আজকের আসরে। আপনারা আমাদের সঙ্গে আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
স্থানীয় এই সুন্দর বাজারে গেলে এ অঞ্চলের জনমানুষের সংস্কৃতির সঙ্গে পরিচিতির বাইরেও এখানকার বিভিন্ন খাবার সামগ্রী আস্বাদনের সুযোগ তৈরি হয়। তুর্কামণি পোশাক আশাক এবং এখানকার হস্তশিল্প পণ্য কেনাকাটা করা যায় নিশ্চিন্তে। বলা বাহুল্য, বন্দর তুর্কামানের ঘরে তৈরি খাবার দাবার অসম্ভব মজার। এখানকার বিচিত্র মিষ্টির পাশাপাশি অনন্য সাধারণ পানীয়গুলোও অসাধারণ। চমৎকার উপায়ে তৈরি এসব বিশেষ পানীয় দিয়ে বিদেশি অতিথিদের আপ্যায়ন করার মাধ্যমে তাদের অতিথি পরায়ণতার সৌকর্য দেখানো হয়। তুর্কামানের বেশিরভাগ খাবারই তৈরি করা হয় সেখানকার সুস্বাদু দোম্বার মাংসের সঙ্গে বিচিত্র সবজি সংযোগে। সবচেয়ে নাম করা যে খাবারটি তুর্কামানের বিশেষ খাবার বলে বিবেচিত হয় তার নাম হল চেকদারমে। বড় বড় গোশতের টুকরোর সঙ্গে পেঁয়াজ, টমেটো এবং বিভিন্ন সবজি মিশিয়ে চাউল দিয়ে পাকানো হয় চেকদারমে। তুর্কামানের মহিলারা বিভিন্ন রকমের বিশেষ সুস্বাদু রুটি বানাতেও বেশ পারদর্শী।
বন্দর নগরী তুর্কামানের অন্যতম আকর্ষণ হল অসুরদেহ দ্বীপ। ইতিপূর্বেও আমরা এই দ্বীপের কথা উল্লেখ করেছিলাম। কাস্পিয়ান সাগরের একমাত্র দ্বীপ, যে দ্বীপে বেড়াতে যাবার জন্য দূর দূরান্ত থেকে পর্যটকগণ তুর্কামান বন্দরে ঘুরতে যান। প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য নিদর্শন এই অসুরদেহ দ্বীপে বসবাস করে বহু পশু পাখি। পরিযায়ী পাখিদেরও ভিড় লক্ষ্য করা যায় এই দ্বীপে। দূর থেকে তাদের দেখতে অসম্ভব সুন্দর লাগে, মন জুড়িয়ে যায়। প্রাকৃতিক এইসব বিচিত্র সৌন্দর্যের জন্য দেশি বিদেশি পর্যটক সহ প্রকৃতি প্রেমীদের ভীষণভাবে আকৃষ্ট করে এই দ্বীপ। তাছাড়া এই দ্বীপের আবহাওয়াও খুবই উপভোগ্য। বর্তমানে এই দ্বীপটিতে মাছ শিকারের জন্য চমৎকার ব্যবস্থা রয়েছে। দূর থেকে দ্বীপটিকে দেখতে সবুজ বাগানের মতো মনে হয়। শ্রোতা বন্ধুরা, আসরের এ পর্যায়ে এবারে নিচ্ছি ছোট্ট একটু মিউজিক বিরতি। বিরতির পরও আপনাদের সঙ্গ প্রত্যাশা করছি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণের আজকের আয়োজনে। অসুরদেহ দ্বীপ একটি পর্যটন গন্তব্য ছাড়াও অর্থনৈতিক দিক থেকে তুর্কামান বন্দরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা, কারণ ইরানের উচ্চমানের ক্যাভিয়ারের শতকরা ৪০% এই অঞ্চল থেকে পাওয়া যায়। অসুরদের ক্যাভিয়ার বিশ্বের অন্যতম বিখ্যাত এবং উচ্চমানের ক্যাভিয়ার তুর্কামান বন্দর থেকে স্থানীয় নৌযানে মাত্র ১০ মিনিটের দূরত্বে অবস্থিত। ওই দ্বীপে যাওয়ার একমাত্র উপায় হল এই সব নৌকা। দ্বীপটি কয়েক দশক আগেও একটি ছোট্ট শহরের মতো ছিল। এখন এই সুন্দর ও শান্তিপূর্ণ দ্বীপে শুধু যে জেলে আর মৎস্যজীবীরাই বসবাস করে, অসুরদেহ দ্বীপটি এখন টুরিস্ট বা ভ্রমণ পিপাসুদের জন্য দর্শনীয় একটি স্পটে পরিণত হয়েছে। এখানে রয়েছে প্রমোদতরী এবং অসংখ্য নৌযানের ব্যবস্থা, যার ফলে ভ্রমণকারীরা উপকূলে ক্যাস্পিয়ান পূর্বাংশে এবং এখানকার বিভিন্ন রেস্টুরেন্টে জলের উপর দিয়ে বেড়াতে যেতে পারে আর উপভোগ করতে পারে জল ভ্রমণের চমৎকার অভিজ্ঞতা।
তুর্কামান বন্দর থেকে ২৪ কিলোমিটার উত্তরে গেলেই গোমিশান জলাভূমি নামে চমৎকার আরেকটি স্পট রয়েছে। গোমিশান আন্তর্জাতিক এই জলাভূমির আয়তন প্রায় ১,৭৭,০০০ হেক্টর। ইরান এবং তুর্কমেনিস্তানের সীমান্তে অনন্য একটি এলাকা এটি। এলাকাটি বিভিন্ন প্রজাতির প্রাণীর নিরাপদ আবাসনের জন্য বিবেচিত হয়ে আসছে। প্রতি বছর এই জলাভূমিতে পরিযায়ী পাখিদের আনাগোনা লক্ষ্য করা যায়। শীতকালে রাশিয়ার কিছু এলাকার আবহাওয়া শীতল হওয়ার সাথে সাথে পাখিগুলো এই জলাভূমি সহ গোলেস্তান প্রদেশের অন্যান্য জলাভূমিতে চলে আসে। এই আন্তর্জাতিক জলাভূমিতে ৪০টিরও বেশি প্রজাতির প্রাণী বাস করে, পাখিদের মধ্যে ফ্ল্যামিঙ্গো এবং রাজহাঁস অন্যতম। এই জলাভূমির একটি বিশাল এলাকা নো হান্টিং এলাকা এবং পরিবেশ সংস্থার নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছে। সুতরাং এই জলাভূমি পরিদর্শন করতে অবশ্যই আপনাকে পরিবেশ সংস্থার কাছ থেকে অনুমতি নিতে হবে। তো শ্রোতা বন্ধুরা, আসরের এ পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটু মিউজিক বিরতি। বিরতির পরও আপনাদের সঙ্গ প্রত্যাশা করছি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণের আজকের আয়োজনে। আজকের আসরের সমাপ্তি টানার আগে একটি তথ্য দেওয়া প্রয়োজন বলে মনে করছি। সেটা হল, ভূতত্ত্ববিদদের মতে বিগত কয়েক শতাব্দীতে পারস্য উপসাগরের পানির স্তরের ওঠানামা এবং সমুদ্র তলানি জমার কারণে এ অঞ্চলের আবহাওয়ার ব্যাপক পরিবর্তন দেখা দিয়েছে। এছাড়া ক্যাসপিয়ান উপসাগরমুখী নদীগুলোতে অসংখ্য বাঁধ দেওয়ার কারণেও উপকূলীয় সমতল ভূমি অঞ্চলে এই পরিবর্তন দেখা দেয়।
বন্দর তুর্কমান অঞ্চলের উত্তরাংশের আবহাওয়া কিছুটা মরু অঞ্চলের মতো, তবে দক্ষিণাংশের আবহাওয়া নাতিশীতোষ্ণ। আর এ কারণেই বন্দর তুর্কমান শহরের দক্ষিণাঞ্চলে জনবসতি তুলনামূলকভাবে বৃদ্ধি পাওয়ায় এটি হয়ে উঠেছে শহরের প্রাণকেন্দ্র। যাই হোক, শ্রোতাবন্ধুরা, হাতে আজ আর সময় নেই, যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, 26 মার্চ শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম, টিপু হত্যাকাণ্ড তদন্ত চলছে, কাউকে ছাড় দেওয়া হবে না, দৈনিক কালের কণ্ঠ। ইউক্রেনের পক্ষে ভোট দেওয়ার কারণ জানালেন পররাষ্ট্রমন্ত্রী, দৈনিক প্রথম আলো। ইউক্রেনকে বিপুল ক্ষেপণাস্ত্র ও মেশিন গান দিয়েছে জার্মানি, দৈনিক যুগান্তর। স্বাধীনতার 50 বছরেও গণতন্ত্র নির্বাসিত, ফখরুলের অভিযোগ, দৈনিক মানব জমিন। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেব না বলেছেন এরদোগান, দৈনিক ইত্তেফাক। সোনার বাংলার জন্য শেখ হাসিনার নেতৃত্বে সুশৃঙ্খল আওয়ামী লীগ গড়তে হবে বলেছেন ওবায়দুল কাদের, দৈনিক নয়া দিগন্ত। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। উত্তরপ্রদেশ মন্ত্রিসভায় 52 জন মন্ত্রীর মধ্যে মুসলিম মাত্র এক, মহিলার সংখ্যা 10% কম, দৈনিক সংবাদ প্রতিদিন। দেশের মধ্যে প্রথম, রাজ্যকে কিসের স্বীকৃতি দিল কেন্দ্রীয় সরকার, দৈনিক আজকাল। গত 8 বছরে ঠিক কত কোটি টাকার অস্ত্র রপ্তানি করেছে ভারত জানালো কেন্দ্র, দৈনিক আনন্দবাজার পত্রিকা।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। ইউক্রেনের পক্ষে ভোট দেওয়ার কারণ জানালেন পররাষ্ট্রমন্ত্রী, দৈনিক প্রথম আলো এই শিরোনামের খবরে লিখেছে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, কোনো ধরনের চাপে নয়, মানবিক কারণে জাতিসংঘে ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। আজ শনিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। ইউক্রেনে সৃষ্ট মানবিক সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রশ্নে গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে আনা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। প্রস্তাবটি 140 ভোটে পাশ হয়। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে পরিষদের জরুরি অধিবেশনে এ ভোটাভুটি হয়। আজ শনিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে এসব ব্যাপারে জানতে চেয়েছিলেন সাংবাদিকরা।
দৈনিক কালের কণ্ঠে বলা হয়েছে, আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যাকাণ্ডের রহস্য শিগগিরই উদ্ঘাটন করা হবে, তদন্ত চলছে, যারা এ ঘটনায় জড়িত থাকুক কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শনিবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, টিপু হত্যাকাণ্ডের তদন্ত চলছে, এ হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, নাটের গুরু কারা, সবকিছুই গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীর সামনে নিয়ে আসা হবে। যারা এই ঘটনায় জড়িত থাকুক কাউকে ছাড় দেওয়া হবে না।
দৈনিক ইত্তেফাকে খবরে লিখেছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের যে প্রক্রিয়া চলছে তাতে যোগ দেবে না তুরস্ক। ব্রাসেলসে নেটো সম্মেলন থেকে ফেরার সময় তুর্কি সাংবাদিকদের একথা বলেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। এরদোগান বলেন, নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে আমরা জাতিসংঘের কিছু নির্দেশিকা অবলম্বন করছি, কিন্তু আমরা রাশিয়ার সঙ্গে সম্পর্ককে এক পাশে রেখে দিতে পারি না। আপনারা জানেন আমি আগেও এ বিষয়টি পরিষ্কার করেছি। শুধু গ্যাসের কথাই যদি বলি, পুরো দেশে যে গ্যাস ব্যবহার করা হয় তার অর্ধেকই আসে রাশিয়া থেকে। তাদের গ্যাস সরবরাহ বন্ধ করে তুর্কি জনগণকে আমরা ঠান্ডায় কষ্ট দিতে পারি না।
দৈনিক মানবজমিনে এক খবরে লিখেছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ সকাল 9টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, আজকে স্বাধীনতার 50 বছরেও গণতন্ত্র নির্বাসিত, যে লক্ষ্য আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম, সেই স্বপ্ন সেই আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবেই ধূলিসাৎ হয়ে গেছে। আজকে স্বাধীনতার 50 বছর পরেও জনগণের ভোটের অধিকার নেই, তাদের স্বাধীনতা নেই, সংগঠন করার সুবিধা নেই।
দৈনিক নয়া দিগন্তের এক খবরে লেখা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সোনার বাংলা গড়তে হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সুশৃঙ্খল আওয়ামী লীগ গড়ে তোলাই হবে আজকের দিনের প্রত্যয়ে। শনিবার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, অনেক রক্ত ও অশ্রুপথে দীর্ঘ লড়াই করে বঙ্গবন্ধুর নেতৃত্বে রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছে, আর এখন যে সংগ্রাম তা হল অর্থনৈতিক মুক্তির সংগ্রাম। এ মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন দেশরত্ন শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আজকাল পত্রিকায় বলা হয়েছে, কেন্দ্রের পক্ষ থেকে ভালো কাজের স্বীকৃতি পেল পশ্চিমবঙ্গ, রাজ্যে বিমান যোগাযোগ ব্যবস্থা প্রশস্ত করতে উদ্যোগ নিয়েছে মমতা ব্যানার্জির সরকার। তারই স্বীকৃতি দিয়ে রাজ্যকে মোস্ট প্রোঅ্যাক্টিভ স্টেট ফর ইমপ্লিমেন্টিং আরসিএস স্কিম শিরোপা দিলেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কলকাতা বিমানবন্দরে প্রবল যাত্রীর চাপ, আরেকটি চালু বিমানবন্দর বাগডোগরা রাজ্যের উত্তর প্রান্তে, চাপ কমাতে তাই মালদা, পুরুলিয়া এবং কোচবিহারে বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলা। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনায় পরিকল্পনা রয়েছে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর নির্মাণের, এর জন্য জমি দেখা চলছে বলেও খবর। এই তৎপরতায় খুশি কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রক।
উত্তরপ্রদেশ মন্ত্রিসভায় 52 জন মন্ত্রীর মধ্যে মুসলিম মাত্র এক, মহিলার সংখ্যা 10% কম, এটি দৈনিক সংবাদ প্রতিদিনের একটি খবরের শিরোনাম। বিস্তারিত খবরে লেখা হয়েছে, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকায় কোনো মুসলিম মুখ ছিল না, তবে মন্ত্রিসভায় শূন্য থাকতে হল না সংখ্যালঘুদের। কোনো ক্রমে মুখ রক্ষা করলেন দানিশ আজাদ আনসারি। 32 বছর বয়সে এই যুবক যোগী মন্ত্রিসভার একমাত্র মুসলিম মুখ। উত্তরপ্রদেশে মোট 52 জন মন্ত্রী শুক্রবার শপথ নিয়েছেন, এদের মধ্যে মহিলার সংখ্যাটাও আশানুরূপ নয়। 2017 সালেও যোগী আদিত্যনাথের মন্ত্রিসভায় একজনই মুসলিম মুখ ছিলেন। সেই মহসিন রেজাকে এবার মন্ত্রী করা হয়নি। তার বদলে বালিয়ার যুব বিজেপি নেতা দানিশ আজাদ আনসারিকে মন্ত্রী করেছে বিজেপি।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানে গুটি নিচ্ছে।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন প্রান্তিক আয়োজনে এখন রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক সাপ্তাহিক আলোচনা।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইরাকের পক্ষ থেকে আলজিয়ার্স চুক্তি মেনে নেওয়া সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা জাতিসংঘের পক্ষ থেকে ইরাককে আগ্রাসী শক্তি হিসেবে চিহ্নিত করার গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে কথা বলব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
১৯৭৫ সালে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে ইরানের তৎকালীন শাহ ও ইরাকি শাসক সাদ্দামের মধ্যে বিখ্যাত আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তিতে আরভান্দ নদীর ভাগ্য নির্ধারণ সহ দুদেশের সীমান্ত নিয়ে সব মতবিরোধের অবসান ঘটে। কিন্তু ইরানে ১৯৭৯ সালে ইসলামী বিপ্লব হওয়ার পর ১৯৮০ সালের ১৭ সেপ্টেম্বর সাদ্দাম টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আলজিয়ার্স চুক্তি ছিঁড়ে ফেলেন এবং আরভান্দ নদীর উপর ইরাকের পূর্ণ কর্তৃত্ব দাবি করেন। ওই দাবি আদায় করার অজুহাতে ১৯৮০ সালের ২২ সেপ্টেম্বর ইরাকি বাহিনী ইরানের উপর সর্বাত্মক আগ্রাসন চালায়, যার কারণে দুদেশের মধ্যে ৮ বছর ব্যাপী যুদ্ধ শুরু হয়।
আলজিয়ার্স চুক্তি বাতিল ছাড়াও ইরানের উপর ইরাকের আগ্রাসনের আরও দুটি উদ্দেশ্য ছিল। ইরানের খুজিস্তান প্রদেশকে ইরাকের অন্তর্ভুক্ত করা এবং ইরানের ইসলামী শাসন ব্যবস্থার পতন ঘটানো। কিন্তু ইরাকি স্বৈরশাসক সাদ্দাম তার এই আগ্রাসী পরিকল্পনার একটিও বাস্তবায়ন করতে পারেননি। ১৯৮৮ সালের ৮ বছরের যুদ্ধ শেষ হওয়ার ২ বছর পর ১৯৯০ সালে তিনি আলজিয়ার্স চুক্তির পাশাপাশি ইরানের সবগুলো দাবি মেনে নিতে বাধ্য হন। ওই ঘটনার পর তেহরানে নিযুক্ত তৎকালীন ব্রিটিশ রাষ্ট্রদূত অ্যান্টনি পারসন্স এক বিশ্লেষণে বলেন, সাদ্দাম ইরানের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হন এবং যখন তিনি বুঝতে পারেন ইরানকে কাবু করতে পারবেন না, তখন নিজের অবস্থান থেকে পিছু হটে যান।
ইরাক আলজিয়ার্স চুক্তি মেনে নেওয়ার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫৯৮ নম্বর প্রস্তাবের অন্যান্য ধারা বাস্তবায়নের প্রয়োজন দেখা দেয়। দু দেশের মধ্যে বন্দি বিনিময় ছাড়াও ৮ বছরের যুদ্ধের আগ্রাসী শক্তিকে চিহ্নিত করে তার কাছে থেকে আগ্রাসনের শিকার দেশের জন্য ক্ষতিপূরণ আদায় করার স্বার্থে এ প্রয়োজন দেখা দেয়। এ প্রয়োজনকে সামনে রেখে জাতিসংঘের তৎকালীন মহাসচিব জ্যাভিয়ার প্যারেজ ডিকুইয়ার ১৯৯১ সালের ১৪ এপ্রিল ইরান ও ইরাকের কাছে চিঠি পাঠান। ওই চিঠিতে তিনি কোন দেশ আগ্রাসন শুরু করেছিল সে সম্পর্কে নিজ নিজ যুক্তি ও দলিল পেশ করার জন্য তেহরান ও বাগদাদের প্রতি আহ্বান জানান। জাতিসংঘের ওই আহ্বানকে উপহাস করে ইরাক সরকার। দেশটি ১৯৯১ সালের ২৬ আগস্ট কিছু দলিল সহ যেন তেন ভাবে লেখা একটি চিঠি জাতিসংঘ মহাসচিবের কাছে পাঠান।
কিন্তু ইরান 1991 সালের 15 সেপ্টেম্বর সম্পূর্ণ তথ্য ও দলিল নির্ভর একটি জবাব জাতিসংঘ মহাসচিবের কাছে হস্তান্তর করে। ইরানের জবাবটি এত বড় ছিল যে তা একটি বইয়ের আকার ধারণ করে। জাতিসংঘ মহাসচিব নিজের উপদেষ্টাদের নিয়ে দুই দেশের বক্তব্য বিশ্লেষণ করার পর 1991 সালের 9 ডিসেম্বর 9 ধারা বিশিষ্ট একটি আনুষ্ঠানিক প্রতিবেদনে ইরাককে আগ্রাসী শক্তি হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, 1980 সালের 22 সেপ্টেম্বর ইরাক প্রথমে ইরানের উপর হামলা চালায়, যা ছিল জাতিসংঘ ঘোষণার সম্পূর্ণ লঙ্ঘন। জাতিসংঘের এই প্রতিবেদন ছিল ইরাকের বিরুদ্ধে ইরানের আরেকটি বড় বিজয়।
জাতিসংঘ ইরানের উপর আগ্রাসন চালানোর জন্য ইরাককে দায়ী করার পর ইরাকি শাসক সাদ্দাম ক্ষিপ্র গতিতে ইরানের প্রেসিডেন্ট রাফসানজানের কাছে চিঠি পাঠান। ওই চিঠি পাঠানোর উদ্দেশ্য ছিল সাময়িকভাবে ইরানের সঙ্গে বিরোধ মিটিয়ে ফেলা, যাতে ইরাকের পক্ষে কুয়েতে আগ্রাসন চালানোর পথে কোনো বাধা না থাকে। এছাড়া ইরান যাতে ইরাকের এই উদ্যোগকে বাগদাদের সদিচ্ছা হিসেবে গ্রহণ করে নিরাপত্তা পরিষদের 598 নম্বর প্রস্তাবের অন্যান্য ধারা বাস্তবায়ন করতে না চায় সে ব্যবস্থা করাও ছিল সাদ্দামের অন্যতম উদ্দেশ্য। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এমন সময় ইরাককে আগ্রাসী শক্তি হিসেবে চিহ্নিত করে যখন যুদ্ধ চলার সময় প্রাচ্য ও পাশ্চাত্যের 2 পরাশক্তি একবারের জন্য ইরাককে আগ্রাসন বন্ধ করার আহ্বান জানায়নি। এসব শক্তি বরং উল্টো সাদ্দাম সরকারকে সবরকম পৃষ্ঠপোষকতা দিয়েছে।
প্রাচ্য ও পাশ্চাত্যের 2 পরাশক্তি শুধুমাত্র 1983 থেকে 1985 সালের মধ্যে ইরাককে $84 বিলিয়ন অর্থ ও অস্ত্র সাহায্য দিয়েছিল। সেনা সংখ্যার দিক দিয়ে সে সময় ইরাক ছিল বিশ্বের 4র্থ বৃহত্তম দেশ। ইরাকের সেনা সংখ্যা ছিল 18 লাখের বেশি। পাশাপাশি ইরাকের কাছে ছিল 600 যুদ্ধ বিমান ও 6000 ট্যাঙ্ক। 8 বছর ইরানে আগ্রাসন চালিয়ে ইরাকি বাহিনী প্রভূত অভিজ্ঞতাও সঞ্চয় করেছিল। কাজে যুদ্ধ শেষে ইরাকের এই বিশাল সামরিক শক্তি মধ্যপ্রাচ্যের অন্য যে কোনো দেশের জন্য, এমনকি বড় শক্তিগুলোর জন্য সমস্যার কারণ হতে পারত। কাজে প্রাচ্য ও পাশ্চাত্য এবার ইরাকের এই সামরিক শক্তিকে ধ্বংস করার পরিকল্পনায় মেতে উঠল। এই প্রেক্ষাপট বিবেচনা করলে ইরাকের কুয়েত দখলকে নিচ্ছক সাদ্দামের আগ্রাসী মনোভাব বলে মনে হবে না। এমন অনেক দলিল রয়েছে যা দিয়ে প্রমাণ করা যাবে যে সাদ্দাম আমেরিকার সবুজ সংকেত নিয়ে কুয়েত দখল করেছিলেন।
আর সেই ইরাকি বাহিনীকে কুয়েত থেকে বিতাড়িত করার অজুহাতে আমেরিকা ও তার মিত্ররা পারস্য উপসাগরে ব্যাপকভাবে সেনা সমাবেশ ঘটাতে পেরেছিল। জাতিসংঘের পক্ষ থেকে ইরাককে ইরানের উপর আগ্রাসী দেশ হিসেবে চিহ্নিত করার ফলে আমেরিকার কাছে সাদ্দামের প্রয়োজন ফুরিয়ে গিয়েছিল। তারপরও ইরাক যে কারণেই কুয়েত দখল করুক না কেন, এই ঘটনায় প্রমাণিত হয়েছিল সাদ্দাম একজন আগ্রাসী শাসক এবং আজ ইরান ও কাল কুয়েতে আগ্রাসন চালানোই তার একমাত্র কাজ। ইরাক কুয়েত দখল করার পর বিগত 8 বছরের ইরাক ইরান যুদ্ধে সাদ্দাম ও তার মিত্রদের অনেক অজানা তথ্য প্রকাশ হয়ে পড়ে। আগামী আসরে আমরা এসব দেশের নেতৃবৃন্দের এসব স্বীকারোক্তি নিয়ে আলোচনা করব।
তো শ্রোতা বন্ধুরা, ইরাক ইরান যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিকের আজকের সময়ও ফুরিয়ে এসেছে। আগামী আসরে আপনাদের সঙ্গ পাওয়ার প্রত্যাশা রইল।
শ্রোতা বন্ধুরা, আলোচনাটি শুনলেন। এবার বিদায় নেবার পালা। তবে যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনাম সহ হাতে থাকা সর্বশেষ কিছু খবরের সংক্ষিপ্ত। রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান এবং সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, যদিও কেউ যুদ্ধ চায় না, তবে সবসময় পরমাণু যুদ্ধের একটা ঝুঁকি বিদ্যমান রয়েছে। রাশিয়ার স্পুতনিক বার্তা সংস্থাকে দেয় এক সাক্ষাৎকারে রাশিয়া এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের মধ্যে পরমাণু যুদ্ধের আশঙ্কা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, কেউ যুদ্ধ চায় না, কিন্তু মানব সভ্যতায় পরমাণু যুদ্ধের ঝুঁকি কম বেশি সবসময় বিদ্যমান রয়েছে। পরমাণু অস্ত্র থাকার কারণে বিশ এবং একুশ শতকে অনেকগুলো যুদ্ধ এড়ানো সম্ভব হয়েছে বলে অনেক বিশ্লেষক যে বক্তব্য দিয়ে থাকেন তার সঙ্গে একমত পোষণ করে মেদভেদ বলেন, এ বক্তব্য সঠিক। ইউক্রেনের জীবাণু অস্ত্র গবেষণাকারী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাইডেনের ছেলে হান্টার বাইডেন গোপনে অর্থ বিনিয়োগ করেছেন। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক ডেইলি মেল এ সম্পর্কিত নানা রকম তথ্যপত্র সহ খবর ছেপেছে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল একটি তথ্যচিত্র প্রকাশ করেছে, যাতে দেখা যায় অ্যান্থ্রাক্স নামক ভাইরাসের জীবাণু ব্যবহার করে বিশেষ বিপজ্জনক অস্ত্র তৈরির চেষ্টা করেছে আমেরিকা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় যে তথ্যচিত্র তুলে ধরেছে তাতে দেখা যায় মার্কিন ডেমোক্রেটিক দল এই প্রচেষ্টার পেছনে মূল কারিগর হিসেবে কাজ করেছে। উত্তর কোরিয়া ঘোষণা করেছে দেশটির ইতিহাসের সর্ববৃহৎ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM এর পরীক্ষা চালানো হয়েছে। ইয়েমেনে যা কিছু ঘটে তার দায় তেহরানের উপর চাপিয়ে দেওয়া অন্যায়, ইরানি পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের মন্তব্য। সৌদি আরবের আরামকো তেল ডিপোতে ইয়েমেনি সেনাদের ক্ষেপণাস্ত্র হামলা, আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম। বাংলাদেশের 52তম স্বাধীনতা দিবস উদযাপিত, বিএনপি বলছে দেশকে নরকে পরিণত করেছে আওয়ামী লীগ সরকার। এবং ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রথম ধাপ শেষ, দোনবাসের মুক্তির বিষয়টি এখন গুরুত্ব পাবে রুশ বাহিনীর কাছে। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন কামনা করে আমি বাবুল আখতে এখনকার মতো এখানে বিদায় চাইছি। খুদা হাফেজ।